আমরা গত সপ্তাহে শুনেছিলাম সাহাবি আমরা বিন আস রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ এবং তিনজন ওনারা কিভাবে আলাদা আলাদা প্ল্যান করলেন। আমরা বিন আস রাদিয়াল্লাহু আনহু, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এবং ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু, তো তিনজনের আবার প্রতিমধ্যে দেখা হয়ে গেল। এবং গত সপ্তাহে আমরা শুনেছি আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের বিস্তারিত কাহিনী, এবং আমরা এই সপ্তাহে শোনার কথা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের কাহিনী। কিছুটা আলোচনা গত সপ্তাহে এসেছে, আবার আসছে। খালিদ ইবনে ওয়ালিদ তিনি নিজেই বলেছেন কিভাবে ওনার ইসলাম কবুলের কাজটা হলো। তিনি বলেন যে লাম্মা আরাদ আল্লাহু আযা ওয়া জাল মা আরাদা বি মিনাল খাইর, আল্লাহ তাআলা যখন আমাকে খায়ের দেওয়ার ফয়সালা করে ফেলেছেন, কিভাবে এটা আমার মধ্যে অ্যাক্ট করলো, কাজ করলো, আমার অন্তরে তিনি মনে হলো যেন ইসলামকে ঢেলে দিলেন এবং আমার জ্ঞান সেন্সকে তিনি আমার কাছে ফেরত দিলেন, এবং আমার ভিতরে যে এই পরিবর্তনটা হচ্ছে আমি মনে মনে বলছি, বিশেষ করে বদর, অহদ এবং খন্দকের পরের ঘটনাগুলোর পরে, কদ শাহিদতু হাযিহি আল মাওয়াতির কুল্লাহা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কতগুলো যুদ্ধে আমি অংশগ্রহণ করলাম। ফালাইসা মাউতিন আশহাদুহু ইল্লা আনসারিফু ওয়া আনা আরা ফি নাফসি আন্নাহু মুদ্ইন ফি গায়রি শাইইন, প্রতিবারই যখন আমি যুদ্ধ থেকে ফেরত আসি কাফেরদের পক্ষ হয়ে যুদ্ধ করে, মনে মনে বলি আমি যে কাজটা করছি এটা ঠিক কি না, আসলে আমি এই রং কাজের জন্য কি আমাকে সৃষ্টি করা হয়েছে কিনা, এরকম আমার ভিতরে চিন্তা আসে। আরও চিন্তা আসলো ও আন্না মুহাম্মাদান সাইয়াদ হক, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা গালিব করবেন, প্রতিষ্ঠিত করবেন, তার হক দুনিয়াব্যাপী ছড়িয়ে যাবে, এটা আমার মনের ভিতরে কেন যেন এই ধারণা সৃষ্টি হচ্ছে ক্রমান্বয়ে। যখন তিনি হুদায়বিয়ার সময় এসেছিলেন ওমরা করতে, কিন্তু ওমরা হলো না, আটকে দেওয়া হলো, ওনারা সন্ধি করলেন, তা আমি আসলে কিছু সন্ধির আলাপ আলোচনা হচ্ছে হবে এই ফাঁকে দিয়ে কয়েকজন ঘোড়সওয়ার নিয়ে আমি একটা অভিযানের প্ল্যান করে ফেলেছিলাম, এবং আমি অতর্কিত আক্রমণ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওনাকে শেষ করে দেব, এই প্ল্যান নিয়েই আমি গিয়েছিলাম। দেখলাম যে উনি ওনার সঙ্গী সাথীদেরকে নিয়ে ওসমান এলাকায় মক্কার অদূরে সেখানে উনি অবস্থান করছেন আলাপ আলোচনার জন্যে। আমি প্রায় ওনার সামনে চলে গেলাম আমার ঘোড়া বাহিনী নিয়ে অ্যাটাক করার নিয়তে, আর দেখতে পেলাম যে উনি সালাত যোহর আদায় করছেন আমাদের সামনাসামনি, আমরা দেখতে পেলাম, আর ওই সময় অ্যাটাক করে দেব এই প্ল্যান করে ফেলেছি। সুমাল্লামিও জামলানা, কেন জানি আবার এই প্ল্যানটা করে আবার এক পা আগিয়ে দুই পা পিছিয়ে আসলাম, মনে চাচ্ছিল যে অ্যাটাক করে দিয়ে, মনের ভিতরে যা দুশ্মনী আছে আমাদের লোকজনকে, যা অনেকে হারিয়েছি আমরা বদর ওহদে, এগুলার প্রতিশোধ নিয়ে ফেলবো আজকে, কিন্তু এক পা আগায় আবার দু পা পিছিয়ে যাই। তো দেখলাম যে তিনি কিভাবে নামাজ পড়লেন, যোহর পড়লেন দুই রাকাত সালাতুল খাউফ, আবার আসর পড়লেন দুই রাকাত সালাতুল খাউফ, কিন্তু দেখি যে ওনার লোকজন যেভাবে আসে আর আমি এক পা আগাই দু পা পিছাই, তখন মনে আসলো আর রাজুলু মামনু, মনে হচ্ছে ওনাকে আমরা কিছু করতে পারবো না, আমার কাছে কেন জানি আমি সুযোগ পেয়েও কেন পিছপা হয়ে যাচ্ছি, মনে হয় যে ওনার ক্ষতি করা যাবে না। সফতা রাখনা, ঘোড়া আসর বাহিনী যেগুলো সাথে নিয়েছিলাম আমরা চলে আসলাম, যে যার মতো চলে গেল, এরপরে আমি ডান দিকে গেলাম, বাকিরা বাম দিকে চলে গেল, যাই হোক। এরপরে যখন সন্ধি চুক্তি হয়ে গেল কোরাইশদের সাথে, সন্ধি চুক্তি তো তাদের জন্য আপাতত দৃষ্টিতে মনে হলো মুসলমানদের কিছু পরাজয়ের ভাব, অথবা মুসলমানরা কিছুটা কাফেরদের হাতে তাদের শর্তগুলো বেশি মেনে নিল, মুসলমানদের পক্ষে কিছুটা চুক্তির মধ্যে আপোষ হয়ে গেল। এরকম মনে হলেও তিনি বললেন যে যে শক্তি দাপটা আমাদের ছিল যে মোহাম্মদকে আমরা শেষ করে দেব, সেটা কোথায়? সন্ধি চুক্তি করে তো স্বীকৃতি দিয়ে দিলাম, তার শক্তির স্বীকৃতি হয়ে গেল। ফাইউসাইন বাকি, তো আর কি বাকি আছে? আর তার শক্তিকে থামানো গেল না। আইনাল মাযহাবু ইলাল নাজ্জাশি ফাকাদ ইত্তাবা মুহাম্মাদান, একটু নাজ্জাশির কাছে যাব মনে করেছিলাম, সেখানে গিয়ে মুহাম্মাদের বিপদ থেকে বাঁচব, এখন সেও তো মুহাম্মাদকে অনুসরণ করে ফেলেছে, খবর পেয়ে গেলাম, সে ইসলাম কবুল করেছে। ও আসহাবু ইনদাহু আমিনুন, আর মুহাম্মাদের সাথীরা সঙ্গীরা সেখানে হিজরত করেছেন, তারা সেখানে বেশ নিরাপত্তার সাথে দিন কাটাচ্ছেন। তা এটাও তো হবে না, নাজ্জাশির কাছে গিয়েও যে আমি মুহাম্মাদের আপদ থেকে বাঁচবো তাও হবে না। فاخرج الى هرقل فاخرج من ديني الى نصرانيه او يهوديه, এখন আবার চিন্তা করলাম, মনে আসলো যে তাহলে হেরাক্লিয়াসের কাছে চলে যাই, তাকে বলি যে মুহাম্মাদের দেশের তার এলাকায় আমি থাকব না, বা এই সময় এই মক্কা তার আন্ডারে চলে গেলে আমার জীবন এখানে কাটাতে পারবো না, তোমার এখানে রাজনৈতিক আশ্রয় থাকি, হয়তো ইহুদি ধর্ম গ্রহণ করলাম বা খ্রিস্ট ধর্ম গ্রহণ করলাম, এটা আর একটা সলিউশন হয় কি না। ফা উকিমু মা আজামিন তাবিইন মা আইবিদালিকা, আরব হয়েও অনারবের কাছে তাদের তাদের অনুকম্পা নিয়ে, তাদের দয়া নিয়ে তাদের কাছে আশ্রয় থাকব, এটা কি হবে কি না, এটাও চিন্তা করলাম একবার, চিন্তা করে এটাও মনের মধ্যে তেমন সুবিধা পেলাম না। আউ উকিমু ফি দারি ফি মান বাকিয়া, নাকি মক্কায় যারা এখনো কাফের মুশরিক রয়ে গেল অনেকেই, তো তাদের সঙ্গে এখানেই থেকে যাব কি না, কোন অপশনটা ভালো হবে আমার জন্য, এগুলো আমি চিন্তা ভাবনা করছি। এই চিন্তার ভিতরেই পরের বছর যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরাতুল কাদা কাজা উমরা আদায় করতে আসলেন, সেখানে আমরা শুনেছিলাম যে ওনার উপস্থিতি কোনো রকমে আমি বরদাস্ত করতে পারবো না, সেই জন্য গায়েব হয়ে গেলাম, আত্মগোপনে চলে গেলাম, যাতে আমাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী সাথীদের মক্কায় আগমন উমরা করা আমাকে দেখতে না হয়। এবং আপনাদের মনে আছে তিনি আবার সেই কাহিনীটা বলছেন যে আমার ভাই আল ওয়ালিদ, তাকে তিনি ইসলাম কবুল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করেছিলেন, আবার মক্কায় এসেছেন উমরা করতে, ওনার মাধ্যমে তিনি জিজ্ঞেস করলেন যে কোথায় তোমার ভাই খালেদ, তাকে একটু দেখতে চাচ্ছিলাম, কথা বলতে চাচ্ছিলাম, সুযোগ হবে কি না, কোনো যখন তোমাকে খুঁজে পেলাম না, তখন উনি আমার কাছে চিঠি দিলেন যে ভাইকে তুমি বলো, খবর দাও। তো ভাইকে চিঠি লিখলেন তিনি, ভাই ওয়ালিদ খালেদকে চিঠিটা লিখছিলেন, তাই না? আমরা শুনেছিলাম, আবার শুনি। চিঠিতে ভাই ওয়ালিদ খালেদকে লক্ষ্য করে লিখলেন, বিসমিল্লাহ রহমান রহিম, আম্মাবাদ, আল্লাহ নামে নিয়ে, তারপরে অতঃপর فإني لم أرى أعجب من ذهاب رأيك عن الإسلام وعقلك عقلك. ভাই খালেদ, আমি খুবই আশ্চর্য হয়ে যাই যে তোমার এত সুন্দর একজন জ্ঞানী ব্যক্তি, তুমি কিভাবে ইসলাম থেকে দূরে সরে থাকো, আর তোমার এত জ্ঞান কিভাবে তোমাকে আটকিয়ে ফেললো ইসলাম থেকে। অমিসরুল ইসলাম ইয়াজালুহু আহাদ, ইসলামকে কোনো জ্ঞানী ব্যক্তি কি মিস করতে পারে, ইসলাম থেকে দূরে থাকতে পারে? তোমার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, আইনা খালেদ, খালেদ কই? ফাকুলতু ইয়াতিল্লাহু বিহি, আমি মনে মনে বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সামনে তোমাকে নিয়ে এত চিন্তা করেন, তোমার ইসলামের বিষয়টা ওনাকে এত চিন্তায় রাখে, ইয়াতিল্লাহু বিহি, আমি মনে মনে বললাম যে আল্লাহ আপনাকে নিয়ে আসবেন ইসলামের দিকে, এরকম ধারণা পোষণ করতেছিলাম। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললাম হয়তো একদিন আল্লাহ তাকে নিয়ে আনবেন ইসলামের দিকে। তখন নবী করিম সাল্লাল্লাহু আসলাম মন্তব্য করেছিলেন, মা মিসলু হইয়া ঝারুল ইসলাম, তার মতো লোক ইসলামকে মিস করতে পারে না, তার মতো লোক ইসলাম থেকে বঞ্চিত হতে পারে না। আল্লাহু কানা জাআলা নিকায়াতাহু জিদ্দাহুল মুসলিমিন আর আল মুশরিকিন কানা খাইরান লাহু, তার এই যে এত যুদ্ধ, তার অভিজ্ঞতা, যোগ্যতা, মেধা এবং স্কিল, এইগুলাকে সে যদি মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার না করে মুসলমানদের পক্ষে মুশরিকদের বিরুদ্ধে ব্যবহার করত, কতই না কল্যাণ তার জন্য হতো। ওয়ালা কাদ্দামনাহু আলা গাইরিহি, সে ইসলাম কবুল করে ফেললে আমি তাকে কত কাছে টেনে নিতাম, অনেকের উপরে তাকে আমি অগ্রাধিকার দিতাম। এই চিঠির মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোট করলেন, তার ভাই ওয়ালিদ এবং খালেদের কাছে চিঠি পাঠালেন, আরো বললেন চিঠির শেষে, ফাস্তাদরিক ইয়া আখি মা কদ ফাতাক, ভাই তুমি যা মিস করেছো আর মিস করো না, আর দেরি করো না, বাকি এখনো তোমার জীবনে সুযোগ আছে, তুমি সুযোগ কাজে লাগাও। ওকদ ফাতাত কামা ওয়াতিন সলিহা, কত ভালো ভালো সুযোগ তুমি মিস করে ফেলেছ। চিঠি পড়ে খালেদ বলেন, যখন চিঠি পড়লাম ভাইয়ের, আমার মনের ভিতরে ঢেউ খেলে উঠল, আমি চিন্তা করলাম যে না, আমি বেরিয়ে যাব মদিনার দিকে, আর আমার ঠিক হচ্ছে না, আমার ইসলামের ব্যাপারে সাংঘাতিক ধরনের আগ্রহ পয়দা হয়ে গেল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমার মনটা খোলাসা হয়ে গেল যে এই লোকটি হকের উপরে আছে, আমরা বাতিলের উপরে আছি, আর তার বিরোধিতা করা ঠিক হবে না। তারপরে আমি একদিন এই চিন্তার ভিতরে হঠাৎ করে একদিন ঘুমের মধ্যে স্বপ্ন দেখি, কি স্বপ্ন দেখলাম, রাইতু ফি নাওমি কাআন্নি ফি বিলাদিন দাইয়িকাতিন জাদবাহ ফখারাজতু ইলা বিলাদিন খাদরা ওয়াসিআ, আমি স্বপ্নে দেখি যে আমি এমন একটি ছোট শহরে এলাকায় দেশে আছি যেটা একেবারে সংকীর্ণ এবং খুব অনুর্বর, ওই আমার এলাকাটা আমার অঞ্চলটা আমার দেশটা এমন একটি দেশে আছি যেটার মধ্যে কোনো উর্বরতা নেই এবং খুবই সংকীর্ণ একটা দেশে আমি আছি, এখানে ভালো কিছু নেই, আর এখান থেকে বেরিয়ে গিয়ে আমি এমন একটি দেশে গিয়েছি যে দেশটা অনেক প্রশস্ত এবং সবুজ শ্যামল, এরকম স্বপ্ন দেখলাম। ফাকুলতু ইন্নাহাদি রুইয়া, ইন্নাহাদি লা রুইয়া, আমি যে স্বপ্ন দেখেছি এটা সাংঘাতিক স্বপ্ন, এটা অবশ্যই মিনিংফুল, এর মধ্যে অনেক মেসেজ আছে। এই স্বপ্ন মাথায় করে আমি মদিনার দিকে রওনা হয়ে গেলাম। তারপরে তিনি বলেছেন যে কাহিনী পরে আসছে, তো এই স্বপ্নের প্রসঙ্গে বলেন যে আমি মদিনায় গিয়ে আবু বকরকে প্রথম স্বপ্নটি বলেছিলাম যে আমি মদিনায় তাকে গিয়ে এটা বলবো, সবার আগে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি রেসপেক্ট করতেন, আগে থেকে অনেক সম্পর্ক ছিল, তো মদিনায় গিয়েই ওনাকে স্বপ্ন বলেছিলাম। তখন তিনি বলেছিলেন তোমার স্বপ্নের তাউইল ব্যাখ্যা হচ্ছে, স্বপ্নের তাবির হচ্ছে হুয়া মাখরাজুক আল্লাযি হাদাক আল্লাহু লিল ইসলাম, তোমার এই যে ইসলামের দিকে গ্রহণ করার জন্য মদিনায় চলে এসেছ এটাই তোমার স্বপ্নের ইঙ্গিত ছিল। অদিক আল্লাযি কুনতা ফিহি শিরক, তুমি আর যে সংকীর্ণ তা ভরা দেশ দেখেছ সেটা তোমার কুফর এবং শিরকের দেশ, এটাই তোমার স্বপ্ন, বাস্তব স্বপ্নে দেখেছ। যাই হোক, এখন স্বপ্ন দেখার পরে তিনি কি করেন যে আমি এবারে মানসিকভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলাম যে আমি চলে যাব মদিনার দিকে, ইসলামের দিকে আমি চলেই আসব। তো চিন্তা করলাম আমি একলা এই দূরে রাস্তা পাড়ি দেবো না সাথে কাউকে দেখি সঙ্গী পাই কি না, তো আমার ঘনিষ্ঠ সঙ্গী ছিল সাফওয়ান ইবনে উমাইয়া, উমাইয়ার ছেলে সাফওয়ান, যে উমাইয়া বদরের মধ্যে যে মুসলমানদের নেতৃত্বের অন্যতম কমান্ডার ছিল, বদরে তার হত্যার কাজ কমপ্লিট হয়ে যায়, বদরে সে মারা যায়, তার ছেলে সাফওয়ান। তো তার সঙ্গে আমার বেশ বন্ধুত্ব, আমরা সব কিছু একসঙ্গে সলা পরামর্শ করে করতাম। তাকে বললাম ইয়া আবা ওয়াহাব, তার কুনিয়াত ধরে ডাকে বললাম, আমা তারা মা নাহনু ফিহি ওয়াকাদ যাহারা মুহাম্মাদুন আলাল আরাবিল আজম, হে আবু ওয়াহাব অর্থাৎ সাফওয়ান, তুমি কি দেখো না যে আমরা কোন অবস্থায় নিপতিত হয়েছি, আর মোহাম্মদ আরব আজম সব জায়গায় তিনি প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছেন, আর আমরা পরাজিত হয়ে যাচ্ছি এবং পরাজয়ের দিকে নিশ্চিত ধাবমান হচ্ছি, তাহলে বুদ্ধিমানের কাজ হবে লাউ কাদিমনা আলা মুহাম্মাদ ফাত্তাবা না, আমরা এক কাজ করি তাহলে চলো আমরা দুজনেই মোহাম্মদের কাছে যাই আর তার অনুসরণ করে বসি এবং তার সঙ্গী হিসাবে আমরা যোগ দেই। ফা ইন্না শারাফা মুহাম্মাদিন লানা শারাফুন, মুহাম্মাদের এই যে মান সম্মান ইজ্জত যেভাবে বাড়ছে, তিনি তো আমাদের কোরাইশ বংশেরই একান্ত আপনজন, তো তার বিজয় তো আমাদেরই বিজয়, তা আমরা আর পিছনে থাকবে কেন তার কাফেলা থেকে? ফাবা আসাদ আল ইবা, কিন্তু সে কিছুতেই এই আইডিয়াকে একমত হলো না, প্রত্যাখ্যান করলো, আর কোনো কাজ আছে নাকি, তোমার মতিভ্রম হয়েছে, কোনো রকমে সে পাত্তা দিল না এই সিদ্ধান্তের ক্ষেত্রে। আর সে বুঝতেই পারে নাই যে তাকে ফেলে শাসনতে খালেদ চলেই যাবেন, সে মনে করে তার মানে ওয়াসওয়াসা আসছে, তাকে সে মজবুতি সহকারে প্রত্যাখ্যান করে ছেড়ে দিল। তো খালেদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে তার এই প্রত্যাখ্যান শুনে আমি মনে মনে ভাবলাম যে লাওলাম ইয়াবকা গাইরি মাত্তাবাতুহু আবাদান, সে সাফওয়ান শুধু প্রত্যাখ্যান করলো তাই না, সে এটাও বলল যে শোনো, সবাই তোমরা যদি মোহাম্মদের অনুসারী হয়ে যাও, আমি একলা থাকতে হলেও আমি একলাই মোহাম্মদকে অপোজ করব, এত মজবুতি তার। তো খালেদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মনে মনে বললাম হ্যাঁ দারা জরুন কুতিলা আহুহু আবুহু বাদর, বুঝতে পেরেছি বদরের যুদ্ধে তার আপন পিতা আপন ভাই দুইজনই মারা গিয়েছে, কাজে এই দুইটার শোক প্রতিশোধের স্পৃহা তার মধ্যে যেভাবে আসে তাকে কোনো রকমই পজিটিভ করা যাবে না, তিনি তার আশা ছেড়ে দিলেন। পরে বলেন দেখি আরেকজন সঙ্গী পাই কিনা, ফালাকিত ইকরামা ইবনে আবি জাহাল, এবার আবু জাহলের ছেলে ইকরামা, ওনারা দুইজনেই কিন্তু উহুদের যুদ্ধে পেছন দিক থেকে ঘোড়া নিয়ে আক্রমণ করেছিলেন, ইকরামা আমার অনেক ঘনিষ্ঠ, তার সাথে একই কথা বললাম যা আমি সাফওয়ানের কাছে বলেছি, সে একই রিয়্যাক্ট করলো যেভাবে সাফওয়ান রিয়্যাক্ট করেছিল, কারণ আবু জাহলের মৃত্যু কোথায় হয়েছে, বদরের যুদ্ধে, তো নিজের পিতার প্রতিশোধ নেওয়ার জন্যই তো ইকরামা ঘুরছে, সে কি এই প্রস্তাবে সাড়া দেবে, তিনি তার ব্যাপারে নিরাশ হয়ে গেলেন। তারপরে তিনি বললেন যে না, আমি আমার সিদ্ধান্তে অটল থাকলাম, মনে হয় আমাকে একলাই যেতে হবে, ঘরে আসলাম এবং আমার যে যানবাহন যে উঁটকে নিয়ে যাবো সেটাকে রেডি করলাম, আমার কিছু সামান টামান তৈরি করার জন্য লোকদেরকে আমার ঘরের লোকদেরকে বলে দিলাম, এরপরে আমি বের হয়ে গেলাম এবং পরে দেখা হয়ে গেল ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে, তাকে আমি এই কথা বললাম যা আমি ওই দুজনকে বলেছিলাম যে তুমি আমার সঙ্গ দেবে কিনা আমি এরকম চিন্তা করছি, ইন্নামা নাহনু বিমানজিলাতি সালাবিন ফি জোহরিন লাউ সুব্বা ফিহি দানুবুন বিমা ইন খারাজা, তো আমি তাকে বললাম যে শোনো, আমাদের অবস্থা হয়ে গেছে শিয়ালের মতো, শিয়াল যদি গর্তে ঢুকে থাকে আর কতগুলো পানি বড় বড় বালতি করে নিয়ে এসে গর্তের মধ্যে ঢেলে দেওয়া হয়, আর শিয়াল কি গর্তে বসে থাকতে পারবে, তখন তাকে বের হয়ে যাওয়া লাগবে। যেভাবে আমাদের উপরে এই বিপদ আপদ এবং এই যুদ্ধগুলোর গজব গিয়েছে, সামনের দিকে কি ঘটবে আমাদের কোনো উপায় নেই, এখন এই গর্ত থেকে আমাদেরকে বেরিতে হবে। এবং যেভাবে সাফওয়ান এবং ইকরামাকে বলেছিলাম সেভাবে বললাম, সে বলল যে আমি তোমার মতোই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, ইনি গাদাউতুল ইয়াউমা ওয়া আনা উরিদু আন আগদুয়া ওয়া হাদি রাহিলাতি, এই আমার উট দেখছো এটাকে রেডি করে ফেলেছি, এটা নিয়ে আমি মদিনার দিকে রওনা হয়ে দেব, আমার প্ল্যান হয়ে গেছে। তো খালেদ বললেন যে খুশি হয়ে গেলাম, যাক দুইজন অন্তত সঙ্গী একজন পেয়ে গেলাম, আমরা দুইজনে একত্রিত হয়ে গেলাম, মানে একমত হলাম যে আগামী রাতে আমরা রওনা করে দেব, রাতের বেলা অন্ধকারে, কারণ দিনে রওনা করলে মুশরিকরা যেতে দেবে না, বাধা দেবে। তো মক্কার থেকে প্রায় 8 মাইল দূরে আলাদা আলাদা করে গিয়ে রাতের অন্ধকারে সেখানে আমরা মিলবো, 8 মাইল দূরে, এই এলাকাটা না হলো ইয়াজাজ এলাকায় গিয়ে আমরা একত্রিত হব রাতের অন্ধকারে। তো বলে দিলাম যে তুমি যদি আমার আগে যাও তাহলে আমার জন্য সেখানে অপেক্ষা করবে, আর আমি যদি তোমার আগে যাই ওখানে পৌঁছি আমি তোমার জন্য অপেক্ষা করব। তাই হলো, আমরা রাতের অন্ধকারে রওনা করে দিলাম, সূর্য মানে ফজরের অক্তাসবে ছাদে কর আগেই দুইজনেই সেখানে কাছাকাছি সময় পৌঁছে গিয়ে আমাদের দুইজনের দেখা হয়ে গেল। এরপরে সেখান থেকে আমরা রওনা করে দিয়ে পৌঁছে গেলাম আল হাদ আ এলাকাতে। হাদ আ হচ্ছে আরও দূরে মক্কা এবং উসফান এলাকার মাঝখানে, সেখানে দুজন পৌঁছার পরেই দেখা হয়ে গেলে 3 নম্বর জনের সাথে, তিনি কে, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু উনি অলরেডি ইথিওপিয়া থেকে ওনাদের আগেই রওনা করে সেখানে পৌঁছে গিয়েছেন, সে কাহিনি আমরা গত সপ্তাহে শুনেছিলাম। তো আমর ইবনে আস আমাদেরকে দেখে বললেন মারহাবান বিল কওম, যে তোমাদেরকে ওয়েলকাম, স্বাগতম। ফাকুলনা অবিকা, তোমাকেও স্বাগতম, শুভাগমন। কালা আইনা মাসিরুকুম, আমর ইবনে আস জিজ্ঞেস করলেন কোন দিকে রওনা, মা আখরাজাকুম, কোন বিষয়ে, কোন উদ্দেশ্যে বের হয়েছ ঘর থেকে। কুলনা মা আখরাজনা ইল্লা দুখুলু ফিল ইসলাম ওয়া ইত্তিবাউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইজনে বললাম যে ইসলাম গ্রহণ করা আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী হওয়া, এই সিদ্ধান্ত নিয়ে মদিনার দিকে রওনা করে দিয়েছি। ফাকাল আমর ওয়া যাকা আল্লাযী আকদামানি, আমর ইবনে আস বললেন আমাকেও এই জিনিস বের করে এনেছে আল্লাহর কি কুদরত। তিনজনেই একসঙ্গে এখন এক জামাত হয়ে গেল। খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে এভাবে আমরা একসঙ্গে তিনজন রওনা করে মদিনায় পৌঁছে গেলাম। এরপরে মদিনা শহরের আগে আল হাররা এলাকায় আমাদের উটগুলোকে ওখানে বাঁধলাম তিনজনে, এবং আস্তে আস্তে হেঁটে হেঁটে রওনা হচ্ছি। আর এই সময় ইতিমধ্যেই একজন কেউ দৌড়ে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া খবর দিয়ে ফেললেন যে খালেদ এসে গেছেন, আরও বাকিদের পরিচয় দিয়ে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া খবর পেয়ে খুব খুশি হয়েছেন, সে খবরও পেলাম। আমি আমার সুন্দর কাপড় চোপড় চেঞ্জ করে সুন্দর কাপড় পরলাম, কারণ সফরে তো খুব টায়ার্ড ছিলেন, ক্লান্ত ছিলেন, কাপড় ময়লা হয়ে গিয়েছে। এরপরে আমার ভাই খবর পেয়ে আগেই আমাকে ওয়েলকাম করার জন্য গিয়ে আসলো, ওয়ালিদ যিনি ইন্তজার করছিলেন, এসে বললেন আমাকে আসরে, জলদি করো, জলদি করো, তাড়াতাড়ি করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অলরেডি তোমার ব্যাপারে খবর পেয়ে আছেন, তোমার জন্য ইন্তজার করছেন। ফাসাদ রবি কুদুমিকা হতে রকম, তিনি তোমার আসার খবর পেয়েছেন এবং ইন্তজার করছেন। আমরা দ্রুত গতিতে হাঁটতে থাকলাম। তারপরে আমি দেখতে যখন আসছিছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অলরেডি আমার ইন্তজারে অপেক্ষা করছেন, দেখতে পাচ্ছি উনি আমাদেরকে দেখছেন। দেখি ওনার মুস্কি হাসি আমি দূর থেকে আমি টের পাচ্ছি। তারপরে ওনার সামনে আসলাম আর এসেই সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, হে আল্লাহ নবী আপনাকে সালাম। তিনি আমাকে সালামের জবাব দিলেন খুব হাসি মুখে, খুব খুশি হয়ে। আর আমি সঙ্গে সঙ্গে বলে ফেললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আপনি আল্লাহর রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন্তব্য করলেন, সঙ্গে সঙ্গেই কমেন্ট করলেন আলহামদুলিল্লাহ আল্লাযী হাদাকা কাদ কুনতু আরা লাকা আকলান রাজাউতু আন লা ইসলিমাকা ইল্লা ইলা খাইর, আল্লাহ শুকর যে আল্লাহ তোমাকে হেদায়েত দিলেন, আমি তোমার জ্ঞান বুদ্ধি দেখেছি। আমার আশা ছিল তোমার জ্ঞান বুদ্ধিটা তোমাকে একদিন না একদিন খায়রের দিকে, কল্যাণের দিকে ধাবিত করার কথা, সে আশা আমার আজকে পূরণ হলো। এখন আমি বললাম খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ কদ রাআইতা মা কুনতু আশহাদু মিন তিলকাল মাওয়াতিন আলাইকা মুআনিদান আনিল হক, ইয়া আল্লাহ রাসূল আপনি দেখেছেন কিভাবে এই বিগত কয়েকটি যুদ্ধে আমি আপনার দুশ্মনী করেছি, হককে, হকের বিরোধিতা করেছি, কত সীমা লঙ্ঘন করেছি। ফাদুল্লাহ ইয়াগফিরুহ লি, এখন আমি তো এই অপরাধ নিয়ে এসেছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন এই সমস্ত অপরাধগুলো যেন আল্লাহ আমার ক্ষমা করে দেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইসলাম ইয়াজুবু মা কানা ক্বাবলাহু, ইসলাম তো এর অতীতের যা আছে ইসলাম কবুল করার সাথে সাথে সবগুলোকে মুছে দেয়, তুমি জানো না। তারপরেও তার আরজু শুনে তিনি আল্লাহ তাআলার কাছে সঙ্গে সঙ্গে দোয়া করলেন, আল্লাহুম্মা ফিলি খালিদ ইবনুল ওয়ালিদ কুল্লামা আউযা ফীহি মিন সাদ্দিন আন সাবিলিক, হে আল্লাহ এই খালিদ ইবনুল ওয়ালিদ আপনার রাস্তা থেকে মানুষকে দূরে সরানোর জন্য যত রকমের বিরোধিতা করেছে, দুশ্মনী করেছে, বাধা বিপত্তির কারণ হয়েছিল, আল্লাহ তাআলা তার এই সমস্ত দুশ্মনীকে, বিরোধিতাকে আপনি ক্ষমা করে দেন। অতঃপর আমর ইবনে আস ওনার পরে এবং উসমান ইবনে তালহা ওনার পরে দুইজনেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে বায়াত করে ইসলামে দাখিল হয়ে গেলেন। আর এই সময়টা ছিল হিজরি অষ্টম সনের সফর মাসে, হিজরি অষ্টম সনের সফর মাসে এই ঘটনা ঘটে। তারপরে তিনি বলেন খালিদ রাদিয়াল্লাহু আনহু যে فوالله ما كان رسول الله صلى الله عليه وسلم من يوم ان اسلمت يعذر بي احدا من اصحابه যেদিন থেকে আমি ইসলাম কবুল করেছি কোনোদিন দেখিনি যে আমাকে সামনে দেখলে তিনি আমার চেয়ে অন্য কাউকে আমার থেকে একটু বেশি গুরুত্ব দিয়েছেন আমি আর কোনোদিন তা দেখিনি অর্থাৎ তিনি আমাকে এই আগ্রহ এবং গুরুত্ব সহকারেই সবসময় তিনি আমাকে ট্রিট করেছেন ডিল করেছেন ব্যবহার করেছেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর পরবর্তী জিন্দেগির কিছু মুক্তাসার আমরা এখন শুনি যে উনি এরপরেই তো কিছুদিন পরেই তো মক্কা বিজয় হয়ে গেল মক্কা বিজয় তিনি অংশগ্রহণ করলেন এবং পরবর্তী পর্যায়ে আরেকটি যুদ্ধ হলো তাইফে হুনাইনের যুদ্ধ সেখানে তিনি অংশগ্রহণ করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনাকে বিভিন্ন জায়গায় যুদ্ধের মধ্যে পাঠিয়ে এবং সাথে নিয়ে ওনাকে কমান্ডারের দায়িত্ব দিয়েছেন অনেক জায়গায় এবং ওনার তিনি তার যে পরবর্তী পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সময়ে রিদ্দাতের যুদ্ধ হয় রিদ্দার যুদ্ধ ইয়ামামা এলাকায় সেটা তিনি লিড করেছেন মুসাইম ইবনে কাজ্জাবকে ইরাকের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন সিরিয়ার যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং তিনি এত যুদ্ধ জিহাদে অংশগ্রহণ করেছেন যে ওনার শরীরে এক বিগত পরিমাণ খালি ফাঁক ছিল না যেখানে তরবারি বা তীরের আঘাত লাগেনি ক্ষত বিক্ষত করেনি এবং এই এক একটা আঘাতে তিনি বহু আগেই শহীদ হয়ে যাওয়ার কথা কিন্তু আল্লাহ তাআলা ওনাকে ইসলামের বিজয়ের জন্য অনেকদিন হায়াত দিয়েছিলেন তিনি প্রায় 60 বছর হায়াত পেয়েছিলেন এবং ওনার হাতে আল্লাহ তাআলা বহু ইসলামের দুশমনকে ধরাশায়ী করেছেন কিন্তু শেষ পর্যন্ত তিনি বিছানায় শুয়ে শুয়ে ইন্তিকাল হয়ে গেল তামান্না ছিল শহীদ হবেন তা হয়নি বিছানায় শুয়ে ওনার ইন্তিকাল হয়েছে কিন্তু ইসলামের বিজয়ে তিনি ব্যাপক ভূমিকা রেখে যা তিনি ইসলামের দুশ্মনী করেছিলেন তার অনেক গুণ বেশি তিনি আবার শোধ করার চেষ্টা করেছেন কোন কোন রেওয়ায়েতে আসছে যে কোন কোন সাহাবীরা মাঝে মধ্যে খালেদকে দেখলে কষ্ট পেতেন আহারে ওদের যুদ্ধে তার কারণে কত লোক শহীদ হয়ে গেল কারো কারো মনে কষ্ট আসতো আর কি কিছু কথা মাঝে মধ্যে ইশারা ইঙ্গিতে বলার চেষ্টা করতেন যে এরকম আর কি হয়তো বা যে ইসলাম তো কবুল করলেন কিন্তু আমাদের অনেক ক্ষতি করলেন আর কি আগে করলে কি হতো এই জাতীয় হয়তো কিছু ইশারা ইঙ্গিতে বলার চেষ্টা করেছেন তো এগুলোর কথা এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানে আসলে তিনি বলতেন লা তুদু খালিদান ফাইনাহু সাইফু মিন সুইফিল্লাহি সাব্বাহুল্লাহু আলাল কুফফা খবরদার তোমরা কেউ খালেদকে ওই আগের কথাগুলো বলে কষ্ট দিও না সে হচ্ছে আল্লাহ তাআলার এমন একটি তরবারি যেগুলো আল্লাহ তাআলা কাফেরদের উপরে তা এই তরবারিকে চালিয়ে দিয়েছেন অর্থাৎ ওনার সময় শুধু নয় পরবর্তী পর্যায়ে সাইফুল্লাহ আল্লাহর তরবারি হিসেবে তিনি ইসলামী বিজয়ে ব্যাপক ভূমিকা রাখবেন এই জন্য সেখান থেকে এই হাদিস থেকেই ওনার উপাধি কি হয়েছে সাইফুল্লাহ সাইফুল্লাহিল খালিদ সাইফুল্লাহ খালিদ খালিদ সাইফুল্লাহ এরপরে খালিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে আরো বর্ণনা আছে তিনি কি করেছেন মা লাইলাতুন তুহদা ইলাইয়া ফিহা আরুসুন আনা লাহা মুহিব্বুন আও উবাশশারু ফিহা বিগোলামিন بأحب إلي من ليلة شديدة الجليد في سرية من المهاجرين أصبح بها العدو ইসলাম কবুল করার পরে আমার মনে ইসলামের যে ক্ষতি করেছি সেটা পুষিয়ে দেওয়ার জন্য ইসলামের জন্য যুদ্ধ করে জান বাজি দিয়ে ইসলামের উপকার করার জন্য আমার ভিতরে যে আগ্রহ উদ্দীপনা চেতনা কাজ করেছে এমন যে কোনো দিন যখন এমন হয়েছে যে আমার অত্যন্ত কঠিন শীতের রাতে মাথায় আমি পড়তে যুদ্ধের সময় মাথায় কি পরে হেলমেট মাথাতে এটাকে বাংলায় কি বলে ভুলে গেলাম মোটামুটি মাথাকে দুশ্মনের আঘাত থেকে সেভ করবে এই জাতীয় হেলমেটের মতোই আগের জমানায় ছিল এটা আমরা যারা বিভিন্ন ইতিহাস পড়েছি বা কোনো নাটক দেখেছেন এগুলা কিন্তু আছে ছবিতে পাওয়া যায় তো এটা যে ওই এইটা মাথায় পরিধান করে আমি শীতের রাতে যে কষ্ট করেছি আল্লাহর দুশমনদের মোকাবিলা করতে সেই রাত্রটা আমার কাছে অনেক আকর্ষণীয় ছিল এমনকি এমন যদি হয় যে আমাকে কুমারী মেয়ে বিয়ে করে দেওয়া হবে প্রথম বাসর রাত তার চেয়েও অথবা আমার ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করেছে এমন সুসংবাদের দিন বা রাত, তার চেয়ে যুদ্ধের ময়দানে শীতের দিনে দুশ্মনের মোকাবিলা মাথায় হেলমেট পরে ময়দানে মোকাবিলা করা আমার কাছে আল্লাহ অনেক প্রিয় করে দিয়েছিলেন। আল্লাহর দিনে খেদমত করে আমি অতীত জিন্দগির যা কিছু দুশ্মনী করেছি সেগুলোর বিনিময়ে যেন আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দেন এবং সে শান দান করেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি যুদ্ধ জিহাদে অংশগ্রহণ করেছেন, তিনি কানতেন কোরআন শরীফ হাতে নিয়ে, লাকাদ মানা আনি কাসীরা মিন কিরাআতিল কোরআন আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা জিহাদ করতে গিয়ে সারা দিন রাত এত ব্যস্ত থাকতাম যে কোরআন শরীফটাকে মনোযোগ দিয়ে পড়ার মতো আমি সুযোগ পেতাম না, মন ভরে পড়ার সুযোগ পেতাম না। বুড়ো বয়সে রিটায়ার করে কোরআন পড়তেন আর এই কথা বলতেন। তিনি এত সিরিয়াসলি ইসলামকে কবুল করেছিলেন। রাদিয়াল্লাহু আনহু ওয়ারাদু আনহ, উনি যখন ওনার ইন্তেকালের সময় হয়ে গেল তখন তিনি আফসোস করলেন যে কতবার চেয়েছি আল্লাহর কাছে তামান্না করেছি যে যুদ্ধের ময়দানে আল্লাহ আমাকে শাহাদাত নসিব করবেন, কিন্তু আজকে আমি আল্লাহ সেটা কিসমত রাখিনি, আমি বিছানায় স্বাভাবিক মৃত্যুতে দিকে যাচ্ছি। ওয়া মা মিন আমালি শাইইন আরজা ইনদি বাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু মিন লাইলাতিন বিতুহা ওয়া আনা মুতাতাররিস ওয়াস-সামাউ তুহিলুনি তুমতিরু ইলা সুবহিন হাত্তা নুগীরা আলাল কুফফার। তারপরে আবার বলেছিলেন যে ওই রাত্রটা আমার কাছে এত প্রিয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যখন আমার জীবনের পরিবর্তন ঘটল তখন আমার কাছে ওই রাত্রটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত্র মনে হয়েছে, যে রাতে মাথায় হেলমেট ব্যবহার করে আমি দুশ্মনের মোকাবিলা করেছি এবং এমনকি ঠান্ডার দিনে বৃষ্টি নাজিল হয়েছে সকাল পর্যন্ত আমি ইন্তজার করেছি, পজিশন নিয়েছি কীভাবে সকালবেলা দুশ্মনকে অ্যাটাক করবো কাফেরদের দলকে, হাত্তা নুজির আল কুফার, এই কাজ আমি করেছি এরকম করে আগ্রহ করে যাতে আল্লাহ তাআলার দিনের খেদমতটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। ইদা আনা মিত্তু ফানদুরু ফি সিলাহি ওয়া ফারাসি ফাজআলুহু উদ্দাতান ফি সাবিলিল্লাহ, আমার মৃত্যুর পরে আমার যে সম্পদ ঘোড়া আছে এই ঘোড়াগুলো এবং আমার যা অস্ত্রপাতি আছে এগুলো সবগুলো আমার পরিবারের সম্পদ মনে না করে এগুলো তোমরা আল্লাহর রাস্তায় কোষাগারে জমা করে দিও। উনি কোথায় ইন্তিকাল করেছেন? দুইটি রেওয়ায়ত পাওয়া যায় সিরাতের কিতাবে, একটা রেওয়ায়ত হচ্ছে যে তিনি মদিনায় ইন্তিকাল করেছেন, আর একটা রেওয়ায়ত পাওয়া যায় তিনি হেমস শহরে যেটা এখন সিরিয়াতে আছে সেখানে ইন্তিকাল করেছেন। কিন্তু অধিকতর রেওয়ায়তে ঐতিহাসিকগণের দৃষ্টিতে অধিকতর সহি হচ্ছে যে তিনি মদিনাতেই ইন্তিকাল করেছেন। ওনার ইন্তেকালে ওনার মা তখনও বেঁচে ছিলেন, মা কাঁদতেন, কাঁদলেন যখন ওমর রাদিয়াল্লাহু আনহু সান্ত্বনা দেওয়ার জন্য মাকে বললেন, ইয়া উম্মা খালেদ আখালেদ আও আজরাহু তারজাইন, খালেদ অথবা তার যে কি পুরস্কার আল্লাহর কাছে ইন্তজার করছে এইটার দুঃখে আপনি কাঁদেন নাকি, অর্থাৎ আপনি কার জন্য কাঁদেন, সে তো আল্লাহর কাছে কত শানদার হয়ে যাবে, তার যে কন্ট্রিবিউশন দিনের জন্য করেছেন কাজেই তার জন্য কান্নার কোনো দরকার নেই, তার জন্য আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন এবং তাকে দিয়ে ইসমাইল কি বিশাল খেদমত করিয়েছেন, কাদেসিয়ার যুদ্ধে কাদেসিয়া এবং ইয়ারমুকে তার ভূমিকার কারণে পারস্য বাহিনী এবং রোমার বাহিনী পরাজিত হয়েছে, কাজেই তার জন্য আপনি কেন কাঁদেন, তার শান আল্লাহর কাছে অনেক উঁচু। ওনার ইন্তেকালের কিছুদিন আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে আর রাহা এবং হুররান ও রাত্তা ও আমেদ এই সমস্ত যে এলাকাগুলো সিরিয়া এলাকায় আছে শাম দেশের সেখানে ওনাকে গভর্নর করে পাঠিয়েছিলেন। ওনাকে দায়িত্ব দেওয়ার পরে তিনি গিয়েলেন ফামা কাসানাতান, এক বৎসর তিনি গভর্নরের দায়িত্ব পালন করলেন, অতঃপর তিনি খলিফার কাছে অনুমতি চাইলেন দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে উনি রিটায়ার করবেন, মদিনায় চলে আসবেন, ওমর রাদিয়াল্লাহু আনহু অ্যালাউ করলো এবং তিনি মদিনায় এসে অবসর জীবন যাপন করলেন এবং তিনি কিছুদিনের মধ্যে ওনার ইন্তেকাল হয়ে গেল, মদিনাতে ওনার দাফন কবর হয়ে গেল এবং ওনার ইন্তেকাল হয়ে যায় হিজরি একুশ সনে, একুশ হিজরি সনে ওনার ইন্তেকাল হয়। এই হলো খালিদ ইবনে ওয়ালিদ, তার আগে শুনেছি আমরা আমর ইবনে আসের ব্যাপারে। এখন তিন নম্বর জন কে বাকি আছে, ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু, ওসমান ইবনে মাদউন নয়, উনি ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু। উনি ছিলেন আসলে কাবার চাবি যারা রাখেন তাদের একজন, যে পরিবারের মধ্যে কাবার চাবি খোলার জন্য, যেটা এখনো ওই পরিবারেই আছে, এ আজকালও আছে। এমনকি মক্কা বিজয়ের পরে ওনাদের পরিবারের কাছ থেকে চাবি কেড়ে নিয়েছিলেন এক সাহাবি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আরেকজনকে দিয়েছিলেন, পরে আমরা ফতে মক্কা সময় শুনবো ডিটেলস। তখন আবার সেই ওনাদের পক্ষ থেকে আপিল আসে, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিন থেকে শত শত বছর থেকে চাবি আমাদের পরিবারে ছিল, এটাই কোরাইশদের আন্ডারস্ট্যান্ডিং ছিল তাদের পরিবারে চাবি থাকবে, তা চাবিটা তো আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে। তিনি পরে আবার চাবিটা ফেরত এনে ওনাদের হাতে ওনাদের পরিবারে ছেড়ে দিয়েছিলেন আর বলেছিলেন, কেয়ামত পর্যন্ত চাবি তোমাদের কাছে থাকবে, জালিম ছাড়া কেউ তোমাদের হাত থেকে চাবি কেড়ে নেবে না। এখনও তাদের কেয়ারাবে চাবিটা আছে, সৌদি সরকারের হাতেও না। তো তাদের কেয়ারাবে ব্যাংকের মধ্যে সেফের মধ্যে রাখা হয়, এবং যখন খোলার কথা তখন তারা গিয়ে সিগনেচার করে খুলে নিয়ে আসেন, আবার নিয়ে কাজ সেরে অফিসিয়াল কাজে যখন খোলা হয় ধোয়ানোর জন্য বা ওকেশনাল টাইমে, আবার চাবিটা ওনাদের হাতে নিয়ে আবার সেফে নিয়ে রাখা হয়। তিনি সেই পরিবারের সদস্য। ওনার পিতা এবং ওনার চাচা দুইজনেই ওহুদ যুদ্ধে কাফের অবস্থায় ইন্তিকাল করেছিলেন, ওহুদ যুদ্ধে মুসলমানদের হাতে, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে তৌফিক দিলেন, তিনি ইসলাম কবুল করে মদিনায় গেলেন, এবং শেষ পর্যন্ত তিনি মদিনাতেই বসবাস করলেন। মক্কা বিজয়ের পরে আর আসেন নাই মক্কায় ফেরত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মতো তিনি মদিনাতেই জীবন কাটালেন। তবে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকাল হয়ে যায় মদিনাতে, তখন তিনি চলে আসলেন আবার মক্কাতে, এবং সেখানে ওনার ইন্তেকাল হয়। কোন কোন রেওয়ায়তে ঐতিহাসিকগণ বলেছেন যে তিনি একটা যুদ্ধ ছিল, যুদ্ধ আজনাদিন যুদ্ধ ছিল, যেটা সাহাবীদের খোলাফায়ে রাশিদার সময় হয়, ওই সময় ওনার ইন্তেকাল হয় বলে কেউ কেউ বলেছেন। এইভাবে এই তিনজন ব্যক্তির, বিশেষ ব্যক্তির ইসলাম কবুল করার কাহিনী শেষ হলো। এরপরে আমরা যাচ্ছি, এখন আমরা হিজরি অষ্টম সনে আছি, তাই না? এবারে আসলে হিজরি অষ্টম সনের ওই মাসেই, সফর মাসেই একটি ঘটনা ঘটল, যে গালিব ইবনে আব্দুল্লাহ আল-লাইসি নামে একজন সাহাবিকে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশের নিচে ধরেন 15-17 এরকম কিছু নাম্বার দিয়ে কিছু সাহাবিকে পাঠালেন একটা কবিলার কাছে, সেটা হচ্ছে বনিল মুলাওয়াহ বিল কাদিদ। কাদিদ হচ্ছে মদিনা থেকে, মক্কা থেকে প্রায় 42 মাইল দূরে মদিনার পথে। এই কবিলার কাছে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরাও দুশ্মনি করেছে ইসলামের, তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া আর না হলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে দমন করার জন্য তিনি এই সাহাবি গালিব ইবনে আব্দুল্লাহকে নিয়ে পাঠালেন হিজরি অষ্টম সনের সফর মাসে। যখন সেখানে ওনারা পৌঁছে, কাছাকাছি পৌঁছে গেলেন, তখন তারা ওই দুশ্মন কবিলার হারেস ইবনে মালিক নামে একজনকে ধরে ফেললেন। সে হচ্ছে ইবনুল বারসা, তাদের অন্যতম লিডারের ছেলে, তাকে তারা ওনারা বন্দি করলেন। তারপরে বললেন যে সে বন্দি হওয়ার পরে মালিক আল হারেস ইবনে মালিক বলল, ইন্নামা খারাজতু ইলা রাসূলিল্লাহি উরিদুল ইসলাম। এখন সে দেখলো যে তাকে মেরে ফেলে কিনা, বললো যে আমি তো আসলে বের হয়ে আসছিলাম মদিনায় গিয়ে ইসলাম কবুল করব, কথা একটা বলে দিল আর কি। তো তখন ওনারা তাকে ধরে বললেন, ইনতাকু মুসলিমান ফালান ইয়াদুররাকা রিবাতু ইয়ামিন ওয়া লাইলাতিন। ঠিক আছে, আমরা তো একদিন এক রাতের অভিযান করে শেষ করে ফেলবো যাই হওয়ার, তো তুমি মুসলিম হলে একদিনে তোমার আমাদের কাছে বন্দি থাকলে মুসলিম হলেও কোনো ক্ষতি হবে না, থাকো। ওয়াইন কুনতা আলা গায়রি যালিকা ইস্তাও থাকনা মিনকা, আর যদি তোমার কোনো মতলব থাকে আমাদেরকে ধোকা দিতে চাও, তাহলে আমরা তোমার থেকে সেফ থাকলাম, তোমাকে আটক করে রাখলাম, আমাদেরকে এখন আটক করতেই হবে তোমাকে, আমরা যেহেতু কনফার্ম না। তারপরে ওনাকে আটক করে রাখা হলো, এবং সেখানে একজন কালো কাফরি ক্রীতদাস দিয়ে ওনাকে পাহারাদার ব্যবস্থা করা হলো, এবং বাকি ওনারা সামনের দিকে অভিযানের দিকে এগিয়ে গেলেন কবিলার দিকে এসে। তার সঙ্গে তো দেখা হয়ে গেছিলো বেশ অনেক দূরে অবস্থায়, সে হয়তো খবর নিতে এসেছিল কি না। তো সেখানে তাকে বন্দি করে রেখে দিয়ে একজন কাফি লোককে পাহারাদারের দায়িত্ব দিয়ে হয়ে গেলে, সে যদি কোনো গণ্ডগোল করে ভাগতে চায় তাহলে তার কল্লা ফেলে দিবা আর তুমি তাকে পাহারা দাও। এরপরে ওনারা সামনের দিকে এগিয়ে গেলেন এবং ওই বাহিনীতে আরেকজন সাহাবি ছিলেন জুন্দুব ইবনে মাকিস রাদিয়াল্লাহু আনহু জোহানি, তিনি বললেন আমরা একটু সামনে গেলাম, অতঃপর আমি হামাগুড়ি দিয়ে কাদিদ এলাকায় পৌঁছলাম এবং সন্ধ্যার দিকে আসরের পরে মাগরিবের কাছাকাছি আমার ভাইরা আমাদেরকে একটু এগিয়ে গিয়ে আমাকে বলল যে তুমি একটু সন্ধ্যা ঘনিয়ে আসছে লুকিয়ে লুকিয়ে তাদের কবিলার খোঁজ খবর নাও তারা কোন হালতে আছে। তা আমি খোঁজ খবর নেওয়ার জন্য পাশের একটি উঁচু পাহাড়ের দিকে আস্তে আস্তে করে হামাগুড়ি দিয়ে উঠছি যাতে আমাকে না দেখে। এইসব মাগরিব হয়ে গেলে উঠতে উঠতে তো দেখি যে ওই কবিরার একজন বেরিয়ে আসছে এবং আমাকে দেখলো যে আমি ওই কবিরার উপরে একটু নড়াচড়া করছি, মানে হামাগুড়ি দিয়ে উঠছি পাহাড়ের দিকে। তো তাদের তার বাড়ি আবার ওই পাহাড়ের কাছে। তো আমি শুনতে পেলাম সে তার স্ত্রীকে বলতেছে ইন্নি লারা আলা হাদা তেল্লে সাওয়াদান মা রাআইতু আউয়ালান নাহার, বলে যে আমি ওখানে দেখতে পাচ্ছি কালো কি একটা পাহাড়ের ওখানে, সকালে দেখি না এখন দেখি কি একটা কালো। তো এক কাজ করো ফান্দুরিল্লাহ তা কুনুল কেলা ও ইস্তাররাত বাদা আউ ইয়া থেকে, দেখো তো কোনো একটা বন্য কুকুর আসছে কিনা তোমার এই হান্ডি পাতিল খাবার দাবার কিছু নিয়ে গেছে কিনা চেক করে দেখো তো। তো মহিলা গিয়ে চেক করে দেখলো, বলে যে না লা আল্লাহ মা আফকাদু শাইয়ান, আমাদের সব ঠিকঠাক আছে, কোনো কুকুর টুকুর আসে কিছু নিয়ে যায় নাই। তখন সে বললো তবুও দেখো কি একটা উল্টাপাল্টা, আমি আমার ওই দুইটা তীর আনো আর ধনুকটা আনো, এটা কোন জিনিস আমি যেটা মানে মানুষভাবে তিনি আইডেন্টিফাই করেন নাই কিন্তু কিছু একটা জন্তু জাতীয় কিছু মনে হচ্ছিল কারণ হামাগুড়ি দিয়ে যেভাবে অন্ধকার ভালো করে দেখা যাচ্ছে না। তো সাহাবি বলেন যে সে তীর একটা নিয়ে ছুড়লো আমার দিকে এবং এটা আমার এক পাশে লেগে গেল, আমি তীরটাকে শরীর থেকে খুলে রেখে দিলাম। আহত হয়েছেন কিন্তু তিনি ম্যানেজ করতে পারলেন। তারপরে দেখে যে তা কিন্তু আমি কোনো নড়াচড়া করলাম না, তাহলে সে বুঝবে যে আমি মানুষ হই আর জীবজন্তু হই আমি এখনো জিন্দা আছি। তারপরেও সে আরেকটা ছাড়লো, সেটা আমার আরেক কান্ধের মধ্যে গিয়ে লাগলো, এটাকেও আমি অনেক কষ্ট করে খুলে রেখে দিলাম আর নড়াচড়া করলাম না। আমি শুনতে পেলাম সে তার স্ত্রীকে মন্তব্য করে বলল আল্লাহ লাকাদ খালাতাহু সাহমায়া, আমার দুই তীরই তার শরীরে লেগেছে, তো লাউকানা জাইলাতান লাতাহাররাক, যদি সে যাওয়ার মতো অর্থাৎ বেঁচে থাকার মতো হতো তাহলে তো নড়াচড়া করতো, মনে হয় যেন যাই জিনিস হয়েছে দুশ্মন হোক আর কোনো জন্তু হোক এটা শেষ হয়ে গেছে, কোনো নড়াচড়া করে নাই, তার মানে ফিনিশ। সকালবেলা তুমি গিয়ে ওই তীর দুইটা জোগাড় করে নিয়ে আসিও। আচ্ছা, এরপরে জুন্দুব ইবনে মাকিস জোহানি বলেন যে আমরা অপেক্ষা করতে থাকলাম, সকালবেলা তারা উঠে তাদের পশু টশুগুলোকে নিয়ে গেলো চড়াতে বিভিন্ন দিকে, দুধ টুধ দোহানের কাজ তারা করে ফেললো। এরপরে সবাই যখন বিভিন্ন দিকে চলে গেল তখন আমরা চিন্তা করলাম যে এবারে তাদের এখন অসতর্ক অবস্থায় আছে, এখন আমরা তাদেরকে অ্যাটাক করব। এবং এই মানে পুরো দিন চলে গেলো, সন্ধ্যাবেলা যখন তারা আসলো এসে তারা একদম অন্ধকার হয়ে আসলো পরের দিন, আমরা হঠাৎ করে তাদেরকে আক্রমণ করলাম এবং অনেককেই আমরা নিহত করলাম এবং তাদের অনেকগুলো পশু যেগুলো ছিল গবাদি পশু সবগুলো আমরা নিয়ে গনিমতের মাল হিসাবে আমরা ফেরত চলে আসার চেষ্টা করলাম মদিনার দিকে। সাহাবি আহত হয়ে গেল, মোটামুটি খুব সিরিয়াস পর্যায়ে ছিল না, তিনি সহ সবগুলোকে নিয়ে আসলাম দ্রুতগতিতে। হাত্তা নামুরু বিল হারিস ইবনে বিল বারসা ওয়া সাহিবিহি, আর এসে দেখি যে আমাদের ওই আগে যেটাকে ধরে রাখছিলাম অ্যাটাক করে রাখছিলাম সে এবং তাকে পাহারা দেওয়ার দায়িত্ব তাকে দুজনকে নিয়ে আমরা মদিনার দিকে রওনা করে দিচ্ছি দ্রুতগতিতে। আর দেখি যে পেছন দিক থেকে তারা এখন জমায়েত হয়ে আমাদেরকে ধাওয়া করছে। আমরা চিন্তা করলাম তারা দ্রুতগতিতে আসলে তো আমাদেরকে ধরে ফেলবে। তো যখন আমরা পাহাড় থেকে নেমে একদম সমতল ভূমিতে এসে মদিনার দিকে রওনা করে দিয়েছি আর পেছন দিক থেকে তারা আসছে, আমরা চিন্তাযুক্ত হয়ে পড়লাম এরা তো পাল্টা আক্রমণ করবে। হঠাৎ করে দেখি যে আমাদের পিছনে যে ঢালু ওয়াদির মতো ছিল হঠাৎ করে এইখানে আল্লাহ তাআলা এত পানির বন্যা দিয়ে দিলেন, বৃষ্টি টৃষ্টি কিছু নাই, এত দ্রুত বেগে পানির স্রোত নামছে আকাশে কোনো বৃষ্টিও দেখি না, কোনো মেঘও দেখি না, পানির স্রোত তীব্র বেগে, যার ফলে ওরা ওই পানির ওই দিকে থেকে এখন অপেক্ষা করছে। হঠাৎ করে পানি কোথা থেকে আসলো, পানি পার হয়ে, কারণ ওয়াদির মধ্যে যখন জোরে সোরে বন্যার পানি নামে তখন ওখানে নামতে কেউ সাহস করে না, কেন ভাসিয়ে নিয়ে যাবে, ওটা তীব্র বেগে হবে, এরকম কিছু ঘটে গেল। আল্লাহ তাআলার মর্যাদা আর কি, এমন হয়ে গেল যে একজন নামতে পারলো না, আর আমরা পিছনে তাকিয়ে দেখি ওরা দাঁড়িয়ে আছে, আর আমরা এই পানির এই পারে থেকে দ্রুত গতিতে আমরা এগিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ একজন আমাদেরকে তারা ধরতে পারলো না, এসে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে খবর দিলাম এবং গনিমতের মালগুলোকে পেশ করে দিলাম। এই একটা তিনি আশেপাশের কবিলাগুলোকে মক্কা বিজয়ের আগে তিনি তাদেরকে যে কাফের কবিলাগুলো আছে এবং এরা দুশ্মনীতে লিপ্ত ছিল, দাওয়াত দেওয়া, দাওয়াত কবুল না করলে তাদেরকে তিনি শায়েস্তা করার জন্য বারবারে বিভিন্ন বাহিনী পাঠিয়েছেন। আরেকটা বাহিনী পাঠিয়েছেন গালিব ইবনে আব্দুল্লাহ নামে আরেক সাহাবিকে, সেটা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই গালিব যিনি এখান থেকে আসলেন তখন তিনি জুবাইর ইবনে আওয়ামকে পাঠাচ্ছিলেন ওই আরেকটি এলাকায়, সেটা হচ্ছে বাশির ইবনে সাদ কে ফাদাক এলাকায় পাঠাচ্ছিলেন, ফাদাক এলাকার দিকে। তো তিনি ঠিক করলেন ফাদাক এলাকায় তিনি জুবাইর ইবনে আওয়ামকে পাঠাবেন 200 সৈন্যের বাহিনী দিয়ে। কিন্তু যখনই গালিব ওই যুদ্ধ বিজয় করে আগেটার থেকে আসলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জুবাইর, তখন তিনি জুবাইরকে বলেন জুবাইর তুমি বসো, তোমাকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলাম ফাদাক এলাকায়, কিন্তু তোমাকে এখন অব্যাহতি দিচ্ছি। ও বাস গালিবান ফি মিআতি রাজুল, বরঞ্চ যে গালিব আরেকটি যুদ্ধ বিজয় করে এসেছে ওনাকে দিলেন যে তুমি যাও এটাকে লিড করে নিয়ে তোমার দায়িত্ব দিলাম। এবং এখানে বেশ কিছু সাহাবিকে তিনি পাঠালেন এবং তারা সেই কবিরার দিকে ফাদাক এলাকায় চলে গেলেন। সেখানে অনেক বড় বড় সাহাবি ছিলেন, যেমন অলবা ইবনে জাইদ এবং আবু মাসউদ, উকবা ইবনে আমর, কাব ইবনে উজরা, উসামা ইবনে জাইদ, হুয়াইয়াসা, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু, ওনার মতো সাহাবিরাও এই 200 বাহিনীর মধ্যে ছিলেন। এরপরে ওনারা প্রত্যুষে গিয়ে তাদের অভিযান শুরু করে দিলেন এবং সেখানে তারা আলহামদুলিল্লাহ অনেককে বন্দী করলেন, অনেকে যুদ্ধে তারা পরাজিত হলো এবং অনেক গণিমতের মাল নিয়ে তারা চলে আসলেন মদিনার দিকে। এবং এইটাও এখানে মুসলমানদের মোটামুটি বিজয় হয়ে গেল। তারপরে আরেকটি ছোট্ট অভিযান রবিউল আউয়াল মাসে হয় হিজরি অষ্টম সনে, সেখানে তিনি বনি আমের এর কাছে পাঠালেন, যেটা সি এলাকায় ছিল, সুজা ইবনে ওয়াহাব আল আসাদিকে পাঠালেন। সেখানে 24 জন মানুষকে নিয়ে তিনি পাঠাইছিলেন, হাওয়াজেন নামক কবিলার লোকদেরকে ওই বনি আমের সেই এলাকায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে ওখানে, এরাও দুশ্মনী করেছিল ইসলামের খন্দকের যুদ্ধে বিভিন্ন সময় মুসলমানদের বিরুদ্ধে, তিনি তাদেরকে সাহায্য করার জন্য পাঠালেন। এবং সাহাবিগণ রাতের বেলায় সফর করতেন, দিনের বেলায় লুকিয়ে থাকতেন, আর সকালবেলা খুব ভোরে তাদেরকে হঠাৎ করে আক্রমণ করেছিলেন, তারা টের পায়নি। সেখানে ওনারা অনেক গনিমতের মাল অর্জন করলেন এবং মদিনাতে ফেরত আসলেন। এবং আলহামদুলিল্লাহ এই বিজয় এই যুদ্ধটাও মোটামুটি অনেক গনিমতের মাল হলো এবং মুসলমানদের বিজয় হয়ে গেল। আর একটি ছোট্ট অভিযান দিয়ে আমরা শেষ করব, তারপরে আসবে বিশেষ একটি যুদ্ধ যেটাকে মুতার যুদ্ধ বলা হয়। তার আগে ছোট্ট একটি রবিউল আউয়াল মাসের ওই একই মাসে অষ্টম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব ইবনে উমাইর আল গিফারি রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন যাতু আতলাহ মিন নাহিয়াতি শাম, শাম এলাকার দিকে। এই শাম এলাকার দিকে, সিরিয়া এলাকার দিকে কিন্তু অনেক মুসলিম ওই খ্রিস্টান ছিল, তখন অনেকেই খ্রিস্টান হয়ে গিয়েছিল। এবং সেই শাম এলাকায় ওয়াদিল কুরা নামে একটি এলাকা আছে, ওখানে অনেকের বসবাস। 15 জনের সাহাবিকে দিকে দিয়ে তিনি সেখানে পাঠালেন কাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে। সেখানে যখন ওনারা পৌঁছলেন, তাদের গুপ্তচররা দেখে ফেললো যে মদিনা থেকে 15 জনের বাহিনী এসেছে তাদের এলাকায়। যখন মুসলমানরা তাদের কাছে আসলো, কাছাকাছি আসতেই তারা দেখলো যে ওরা তো এখন ইতিমধ্যেই বিশাল যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলছে। তো সাহাবিগণ বললেন যে আমরা তো যুদ্ধের জন্য আসিনি, তোমাদেরকে আমরা ইসলামের দাওয়াত দিতে এসেছি। কিন্তু তারা কোনো রকমেই দাওয়াত কবুল করলো না, বরঞ্চ তারা প্রচণ্ডভাবে তীর বর্ষণ শুরু করে দিল এবং বর্ষা বর্ষণ শুরু করে দিল। তো মুসলমানরা যখন দেখলেন তাদেরকে তো মরতেই হবে, তখন তারা ফাইট ব্যাক করলেন এবং ফাইট ব্যাক করতে করতে সমস্ত এই 15 জনের 14 জনই শহীদ হয়ে গেলেন। একজন আহত হয়ে কোনো রকমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে খবর দিলেন। এই খবর তিনি পেলেন, তিনি খুব আফসোস করলেন, মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু খুব কষ্ট হয়েছিল, 15 জন সাহাবিকে পাঠিয়েছিলেন, তিনি ইসলামের দাওয়াত দিয়ে তারা 14 জনকে শহীদ করে দিল। এরপরেই আপনার এই হিজরি অষ্টম সনেই জুমাদিয়াল আউয়াল মাসে সংঘটিত হয় মুক্তার যুদ্ধ। মুক্তার যুদ্ধ যাদের সঙ্গে হয়, এরা খ্রিস্টান এলাকার অনেক বিশাল বাহিনীর সঙ্গে যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের কারণ ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দূত পাঠিয়েছিলেন সেই এলাকার রাজার কাছে ইসলামের দাওয়াত দিয়ে, কিন্তু পথিমধ্যে আরেকটি কবিলার সর্দার তার পরিচয় পেয়ে ওনাকে হত্যা করে ফেলে। সে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্যই তিনি যে বাহিনী পাঠান সেই বাহিনীর আগমন উপলক্ষে বিশাল যুদ্ধ হয়। এই বড় যুদ্ধের নাম ছিল মুক্তার যুদ্ধ। এই মুক্তার যুদ্ধ অনেক লম্বা কাহিনী আছে, সেটা আমি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা শুনবো। অবিল্লাহি তৌফিক।